ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার অপরাহ্নে অভিযান শেষে সেখানে 7-8টি লাশ পাওয়ার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
রয়েছে কলকাতার সংবাদদাতা, মাফ করবেন, ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ব্রিটেন বলছে তারা ফিরে পেয়েছে সার্বভৌমত্ব, আর ইউরোপীয় নেতারা বলছেন ব্রিটেনকে একদিন এর জন্য আফসোস করতে হবে।
তাছাড়া রয়েছে সম্প্রতি অনুষ্ঠিত এবছরের উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে রিপোর্ট।
আমার উপর যে অত্যাচার হয়েছিল, যেইভাবে আমাকে মারধর করছিল, কিন্তু মানে এত অত্যাচার হইতে হইতে মানে আমার খুবই মানে বিরক্ত হয়ে গেছিলাম। তো আমি কখনোই ভয় পাই নাই, নিজের মধ্যে সাহস রাখছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ যুক্তরাষ্ট্র সেনেটের গোয়েন্দা কমিটিতে 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রচেষ্টার উপর আলোকপাত করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্দরমহলের সঙ্গে সম্ভাব্য কোনো বোঝাপড়া ছিল কিনা এবং প্রেসিডেন্ট নির্বাচন অভিযানে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তের অংশ হিসেবে এই প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী বিবৃতিতে ওই প্যানেলে শীর্ষ ডেমোক্র্যাট সেনেটর মার্ক ওয়ার্নার এই অভিযোগ আনেন যে ক্ষতিকর প্রভাব প্রচার করে রাশিয়া যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোকে অপমানিত করার চেষ্টা করেছে। ওয়ার্নার দাবি করেন রাশিয়া টুডের মতো রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন এবং নির্বাচনী অভিযান কে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতিবাচক সংবাদ তুলে ধরেন। তিনি আরও বলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে এরকম পরিকল্পিত তৎপরতা চালানোর, যাতে আমাদের নির্বাচনকে খর্ব করা হয়। আজ দিনে আরও আগের দিকে সংবাদদাতাদের ওয়ার্নার বলেন যে এই নির্বাচন সম্পর্কে অপপ্রচার চালানোর জন্য রাশিয়া ইন্টারনেটে কাজ করতে 1,000 লোককে নিয়োগ করে। এই প্রকাশ্য শুনানির আগে রিপাবলিকান চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন যে এই তদন্ত হবে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। আর্কটিক ফোরামে পুতিন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন তারা এই ধরনের বৈঠকে প্রস্তাব খোলাখুলিভাবে দিচ্ছেন এবং নিনিস্তো বলেন যে তাঁর দেশে এই শীর্ষ বৈঠকের আয়োজন করলে তিনি সম্মানিত বোধ করবেন। পুতিন বলেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার বহু বন্ধু রয়েছে এবং এক পর্যায়ে এই দুটি দেশের মধ্যকার সম্পর্ক আরও ভালো হবে। তিনি কোনোভাবেই গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের প্রচেষ্টায় তাঁর দেশের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন এবং এ ব্যাপারে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগকে মিথ্যে এবং উস্কানিমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রে রুশ কূটনীতিকদের কোন রকম যোগাযোগ তাদের নিয়মিত কাজেরই অংশ এবং বহুদিন আগেই রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সাইবার সুরক্ষা বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের কথা বলেছিল, কিন্তু ওয়াশিংটন প্রশাসন তা নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগুলোর সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র যখন ইসলামিক স্টেটকে পরাস্ত করার পরবর্তী পদক্ষেপ এবং ওই অঞ্চলে মিত্রদের সঙ্গে শরণার্থী সংকট স্থিতিশীল করার বিষয়টি যাচাই করে দেখছে, তখনই তাঁর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর টিলারসন বলেন আজকের এই আলোচনা হয়েছে তিনটি পারস্পরিক দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর ভিত্তি করে। প্রথমত দাইশ বা আইএসকে পরাস্ত করতে একত্রে কাজ করে যাওয়া, দ্বিতীয়ত ওই অঞ্চলে স্থিতিশীলতা গড়ে তোলা এবং তৃতীয়ত সেখানে শরণার্থীর বিষয়টিকে স্থিতিশীল করে তোলা। তিনি আরও বলেন তুরস্ক 1952 সাল থেকে নেটোর মিত্র এবং দাইশ অর্থাৎ আইসিসকে পরাজিত করতে আমরা ওই জোটে এবং বিশ্বব্যাপী জোটে একত্রে সামরিক সহযোগিতার অনুশীলন করছি। এই সফরের পরের দিকে পররাষ্ট্রমন্ত্রী টিলারসন নেটো মিত্রদের উপর প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন। এটি হবে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর প্রথম বৈঠক। আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাকা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী তাদের অভিযান বৃদ্ধি করেছে। গত সপ্তাহে ওয়াশিংটনে জোটের শরিকদের সঙ্গে যে বৈঠক হয়েছিল টিলারসন তারই ধারাবাহিকতা রক্ষা করতে চাইছেন। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন মৌলভীবাজার জেলার শহরের কাছে নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার অপরাহ্নে অভিযানে সেখানে 7-8 জনের লাশ পাওয়া যায়। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, যেটা ধারণা করা হচ্ছে, বুধবার বিকেলে যখন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট টিম অভিযান শুরু করে, তখন তারা পালানোর কোনো পথ না পেয়ে সম্ভবত বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মহনন করেছে। এ সম্পর্কে তিনি বললেন, নিহতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারণা করা হচ্ছে তারা 90 জেএমবি সদস্য। তিনি বলেন, বর্তমানে জঙ্গি আস্তানাটিতে পুলিশের অপরাধ তদন্তকারীরা কাজ করছেন। মৌলভীবাজার জেলা শহরের বড়হাট এলাকায় সন্দেহভাজন যে জঙ্গি আস্তানাটি পুলিশ ঘেরাও করে রেখেছে, সেখানে সোয়াট টিম অভিযান শুরু করবে বলে মনিরুল ইসলাম জানান।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি রিপোর্টে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, বাংলাদেশে মত প্রকাশের অধিকারকে আরো খর্ব করার চেষ্টা জোরদার করেছে সরকার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এমনকি সরকার ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে সহিংসতা উস্কে দেওয়ার বিষয়টি মোকাবেলায় করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে দাবি করা হলেও, প্রায়শই শৃঙ্খলা রক্ষার চেয়ে সমালোচনা বন্ধ করাই হয় রাষ্ট্রীয় পদক্ষেপের মূল লক্ষ্য। এতে বলা হয়, যখন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা অনেকেই খুন হয়েছেন, তখন মত প্রকাশের অধিকার সুরক্ষার বদলে সরকারের পক্ষ থেকে বরং বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না দেওয়া হয়। এমনকি সরকার প্রয়াসই প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়ার উপরও নিয়ন্ত্রণ আরোপ করছে বলে অভিযোগ করা হয় ওই বিবৃতিতে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের একজন স্থানীয় নেতাকে হত্যা করেছে। এর একদিন আগেই প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জানানো হয় যে পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী সবচাইতে বেশি নির্যাতিত এবং সাম্প্রতিক সময়ে সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ এবং ওই সম্প্রদায়ের মুখপাত্ররা বলছেন যে নানকানা সাহিব শহরে পেশায় আইনজীবী মালিক সেলিম একটি মোটরসাইকেল করে তার ছেলেকে নিয়ে আদালতে যাবার সময় হামলাকারীরা পেছন থেকে আচমকা আক্রমণ চালায়। এই নিহত আইনজীবী ছিলেন ওই অঞ্চলে আহমদিয়া সম্প্রদায়ের প্রধান এবং পাকিস্তানের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত অধ্যাপক আব্দুস সালামের আত্মীয়। অধ্যাপক সালাম 1974 সালে পাকিস্তান থেকে পালিয়ে ব্রিটেনে চলে যান এবং পাকিস্তানের সংবিধান সংশোধন করে আহমদিয়াদের অমুসলমান ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বুধবার আহমদিয়াদের বার্ষিক প্রতিবেদনে জানানো হয় যে 2016 সালে পাকিস্তানে এই সম্প্রদায়ের লোকজনের ওপর এবং তাদের মসজিদে বারবার মারাত্মক আক্রমণ হয়েছে, যার বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে। আজকের এই আক্রমণও ঘটে দেশের সবচাইতে জনবহুল ওই প্রদেশে। ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের আদেশ বহাল রেখে 10,323 জন শিক্ষকের চাকরির মামলার রায় দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার ত্রিপুরা হাইকোর্টের আদেশ বহাল রেখে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট 10,323 জন শিক্ষকের চাকরির মামলার রায় দিল এবং সুপ্রিম কোর্টের রায়ে হাইকোর্টের রায়কে বহাল রেখে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকতে পারবে এই 10,323 জন শিক্ষক, এমনই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 31 ডিসেম্বরের মধ্যে সরকার নতুন করে নিয়ম নীতি মেনে শিক্ষক নিয়োগের নির্দেশও দিয়েছে এবং 10,323 জনের চাকরির প্রক্রিয়া নিয়ম না মেনে হওয়ার কারণে এই নিয়োগকে বেআইনি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা হাইকোর্টে 2014 সালের 7ই মার্চ 10,323 জন শিক্ষকের নিয়োগ নীতি অবৈধ বলে চাকরি থেকে চ্যুত করে রায় ঘোষণা করেছিল ত্রিপুরা হাইকোর্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস ইরাক সফরের সময় বলেছেন যে মসুলে অসামরিক লোকজনের সুরক্ষা হচ্ছে সবচাইতে বেশি অগ্রাধিকারের বিষয়। বাগদাদে গুটেরেস প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম, সংসদের স্পিকার সেলিম আল জুবুরি এবং পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফরির সঙ্গে আলোচনায় ইসলামিক স্টেটকে তাদের শক্ত ঘাঁটি থেকে উৎখাতের জন্য অভিযানের পরিপ্রেক্ষিতে সেখানকার মারাত্মক মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ইরাকের উত্তরে স্বশাসিত কুর্দি অঞ্চলে যাওয়ার আগে গুটেরেস আলোচনার কথা রয়েছে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গেও। 5 লক্ষেরও বেশি অসামরিক লোক এখন আইএস নিয়ন্ত্রিত মসুলে রয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তাদের অনেকেই ইসলামিক স্টেট ইরাকি বাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে যে তারা বাহরাইনের কাছে জঙ্গি জেট বিক্রি করার পরিকল্পনা বাস্তবায়িত করবে। মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণে এই পরিকল্পনা থমকে যায়। এই চুক্তির ফলে বাহরাইন $400 কোটি মূল্যের 19টি F-16 জেট বিমান কিনবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আপনারা খবরেই শুনেছেন, বাংলাদেশে সন্ত্রাস বিরোধী বিশেষ পুলিশ বাহিনী আজ মৌলভীবাজারের কাছে নাসিরপুরে এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে। এর আগে সিলেটের শিববাড়িতে আরেক আস্তানায় অভিযান চালানো হয়। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিলেট মৌলভীবাজার জেলার লোকজনের সংখ্যাই অনেক বেশি। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কি, এ নিয়ে এখন রোকেয়া হায়দার আমাদের স্টুডিও থেকে লন্ডনে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।
মতিউর রহমান চৌধুরী, আপনি তো এখন লন্ডনে রয়েছেন এবং বাংলাদেশের খবরাখবর নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন। সিলেট মহানগরীতে শিববাড়ি এবং তার কাছাকাছি আরও দুটি জায়গা, নাসিরপুর এবং বড়হাট, এইসব জায়গায় জঙ্গি আস্তানার খবর পাওয়া গেছে। তার উপর প্রচণ্ড পুলিশি তৎপরতা চালানো হয়েছে, অভিযান চালানো হয়েছে। শিববাড়ির অভিযান শেষ হয়েছে, সেখান থেকে 4 জন জঙ্গিকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার মধ্যে একজন মহিলা ছিলেন। আজকে নাসিরপুরেও আবার পুলিশি অভিযান চালানো হয় এবং সেখানে 7-8 জন জঙ্গি ছিল বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রচণ্ড বিস্ফোরণে 7-8 জনের মৃতদেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পুলিশি খবরে যেমন সাংবাদিকদের যে প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছেন, তা থেকে আমরা এইসব খবরাখবর পাচ্ছি। লন্ডনে বহু সিলেটির বসবাস করেন, তারা সিলেটে এই জঙ্গি আস্তানা সম্পর্কে কি ভাবছেন, কি চিন্তাভাবনা করছেন?
লন্ডনে প্রায় 7 লাখের মতো বাংলাদেশি রয়েছেন, বিশেষ করে প্রায় 90 ভাগ যারা লন্ডন প্রবাসী, বিলেত প্রবাসীদের মধ্যে 90 ভাগই হচ্ছে সিলেটের। সিলেটের লোকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, কারণ সবাই চিন্তিত দেশে কি হইতেছে। অনেকের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা তো সবাই চিন্তিত। এমনিতেও যে খবর আসছে প্রতিদিনই যে মৌলভীবাজার, সিলেট থেকে মৌলভীবাজার, মৌলভীবাজারে যে নাসিরপুরের কথা আপনি বললেন, সেখানেও যে প্রবাসী সাইফুর রহমান, তিনি এই বাড়ির মালিক, তার দুটো বাড়ির মালিক তিনি। তার বাড়িটা ভাড়া নেওয়ার পরে ব্যাপক আলোচনার মধ্যেই আসছে। তবে সিলেটে এবং মৌলভীবাজারে কেন হামলা হচ্ছে এইটা নিয়ে এই সবাই জানার চেষ্টা করছেন, যে আমিও জানার চেষ্টা করেছিলাম যে আসলে হঠাৎ করে সিলেটে হলো কেন। তো খবরাখবর যা,
এর আগে আমরা যেমন জেনেছি যে চট্টগ্রামেও পাওয়া গেছে, সেটা চট্টগ্রামেও ছিল এরকম আস্তানা, জঙ্গি আস্তানা, এবং কুমিল্লাতেও রয়েছে। সেখানে নির্বাচন চলছে বলে এই পুলিশি অভিযান এখনো শুরু করা হয়নি বলে যেমন আমরা জানছি। তো হ্যাঁ, আপনি যা বলছিলেন বলুন।
আপনি ঠিকই বলেছেন যে আসলে চট্টগ্রামে যে সমস্ত জঙ্গি ধরা পড়েছে তারা বোধ হয় কিছু ইনফরমেশন দিয়েছে যে কোথায় কোথায় তাদের ঘাঁটি রয়েছে, তারপরেই তারা ওই বিশেষ করে সিলেটে, যেটা আপনি বললেন, মানে সিলেটে বড় ধরনের সেনাবাহিনীকেও নামাতে হয়েছে, সেখানে বড় ধরনের প্রায় 110 ঘন্টা অপারেশন চলেছে। তো সেখানে পরে এখন এই মৌলভীবাজার কালকে সকালবেলা, যেহেতু কুমিল্লায় নির্বাচন ছিল সেই কারণে কুমিল্লা স্থগিত রয়েছে, আগামীকাল সকাল থেকে অপারেশনটা শুরু হবে। এবং এই সারা দেশে কোথায় কি আছে এবং এইভাবে জঙ্গি তৎপরতার কারণে শুধু সিলেটই নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত।
তো লন্ডনে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে যারা সিলেট থেকে আছেন, সেখানে আপনি যেমন বললেন যে 90 ভাগ প্রবাসী বাংলাদেশিদের সংখ্যার 90 ভাগ সিলেট থেকে গেছেন, সেখানে বসবাস করছেন, তারা কি ভাবছেন, তাদের মতামতটা কি, তাদের প্রতিক্রিয়া কি?
আমি আসলে মাহতাব মিয়ার সঙ্গে কথা বলেছিলাম, তিনি হচ্ছেন একজন প্রবাসী নেতা, তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর। তিনি যেমনটা বলছিলেন,
বর্তমানে বাংলাদেশে জঙ্গিরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বিশেষ করে এই সপ্তাহে মৌলভীবাজার গেল সপ্তাহে সিলেটে তাদের যে পারিবারিক টেরর অ্যাটাকের মাধ্যমে পুলিশ সহ ছয়জনকে হত্যা ও আরো 46 জনকে নির্মম ভাবে জখম করেছে, আমি তীব্র সাথে প্রশ্নবিদ্ধ জানাচ্ছি। সাথে সাথে আই স্ট্রংলি কন্ডেম দি অ্যাট্রোসিটি অন দি বার্বারিক টেরর অ্যাটাক হুইচ টুক প্লেস লাস্ট উইক ইন দি ক্যাপিটাল সিটি অফ লন্ডন ওয়েস্টমিনস্টার এন্ড কিলড 4 পিপল দ্যাটস ইনক্লুডিং এ পুলিশ অফিসার অলসো ইনজার্ড সো মেনি পিপল। বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা প্রবাসী বাংলাদেশিরা সিরিয়াসলি কনসার্ন। আমরা লক্ষ্য করছি যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে বাংলাদেশের সন্ত্রাসীদের আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসী সাজা আইএসএস এর কোন সম্পৃক্ততা নেই। তাই আমি মনে করি যে কিলিংস অফ দি জঙ্গি ইজ নট দি অনলি সলিউশন, মেবি এ শর্ট টাইম। তাই লং টার্ম জঙ্গি সন্ত্রাস নিয়ে গভর্নমেন্ট হ্যাভ টু ফাইন্ড আউট দি রুট কজ অফ পিপল বিকামিং জঙ্গি সন্ত্রাসী এবং তারপরে সঠিক নীতি অবলম্বন করে তার সত্যিকারের প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আমি এও মনে করি যে দেশের শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা জঙ্গি ও সন্ত্রাস নির্মূল খুবই জরুরি।
দেশের উন্নয়নে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবশ্যই জঙ্গি নির্মূল করতে হবে
এবং সবাই বলছেন যে সম্মিলিত ভাবে করাটাই জরুরি।
মতি রহমান চৌধুরী, আপনি যদি আগামীতে কোনো মতামত প্রতিক্রিয়া জানেন সেখানকার লোকজনের, তো সাধারণ মানুষ কি মনে করছেন এবং ব্রিটিশ বাংলাদেশী নয় যারা একেবারে ব্রিটেনের বাসিন্দা ব্রিটিশ যারা, তাদের প্রতিক্রিয়াটাও কি আগামীতে আমাদের সেটা জানাবেন সেই আশাই করছি।
অবশ্যই আমি সেটা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
আপনিও নিরাপদে থাকুন এটাই কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
আজ যুক্তরাষ্ট্র সেনেটের ইন্টেলিজেন্স কমিটিতে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতার বিষয়ে এই শুনানি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জিল্লুর রহমান খান, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুস প্রফেসর ইমেটেরাস, তিনি বর্তমানে ফ্লোরিডা রলিন্স কলেজের অ্যাডজাঙ্ক প্রফেসর, আজকের গোল টেবিল বৈঠকে যোগ দিচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান। সিনেটের শুনানি এবং অন্যান্য রাজনৈতিক বিষয়ে স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সাবিনা। ডক্টর জিল্লুর রহমান খান, শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ আমাদের রাউন্ড টেবিলে যোগ দেওয়ার জন্য। তো আজ যুক্তরাষ্ট্র সেনেটের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা কমিটিতে শুনানি হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কিনা এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা সে বিষয়ে শুনানি। তো এখন পর্যন্ত আপনার কি মনে হচ্ছে এই শুনানিতে যা হচ্ছে?
এটা শুনানি শেষ না হওয়া পর্যন্ত তো বলা মুশকিল, কিন্তু একটা ব্যাপার আমার মনে হয়, যেটা FBI এর যে ডিরেক্টর কমিও বলেছেন যে একটা যোগাযোগ ছিল এবং ট্রাম্পের যে আপনার সিকিউরিটি, যে প্রথম ন্যাশনাল সিকিউরিটি, তার তো চাকরি তিনি বরখাস্ত করলেন, কারণ যে তিনি ওই সোভিয়েত অ্যাম্বাসাডার, রাশিয়ান অ্যাম্বাসাডার সঙ্গে কথাবার্তা বলেছেন।
আপনি ফ্লিনের কথা বলছেন?
হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো ব্যাপার হচ্ছে যে এখন শুনানি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমি এর আগেও আপনাদের বলেছি যে ট্রাম্পের তো বিজনেসের ব্যাপার, বুঝলেন, রাশিয়ায় তার অনেক ইনভেস্টমেন্ট আছে, বিজনেস আছে এবং তিনি তার ফ্যামিলিরও অনেক ইনভলভমেন্ট আছে। সুতরাং এখন এই পলিটিক্যাল ব্যাপারে কতখানি তার ইম্প্যাক্ট হবে সেটা এখনো শুনানি সব শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাকে বলতে পারবো। এখন আমি বুঝতে পারছি না যে কি ইম্প্যাক্টটা হয়েছে এবং এটা ভবিষ্যতে এটা কি কি রকম হবে, কারণ যে আমেরিকার চেকস এন্ড ব্যালেন্স একটা বিরাট জিনিস, যেটা আপনার সমতা, যেটা আপনার স্টেবিলিটিটা, যে স্টেবিলিটিটা, পিস আর সিকিউরিটিটা সমস্ত কিন্তু নির্ভর করছে ওই চেকস এন্ড ব্যালেন্সের উপরে, কোনো এক্সট্রিমিজমের যাতে না যায়। এবং ট্রাম্পের কতগুলো ব্যাপারে ওর মুখের লাগামটা যদি উনি একটু ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকই ভালো হবে। উনি যা ইচ্ছা তাই বলে যান, এইটা তো চলবে না। এটা প্রেসিডেন্টের জন্য, এটা আমেরিকার প্রেসিডেন্ট, এটা উল্টাপাল্টা কথা বললে তো চলবে না। এটাই আমার একটা ব্যাপার, আমার মাঝে মাঝে মনে হয় যে উনি যদি একটু বুঝে শুনে কথা বলেন তাহলে কিন্তু অনেকটা মানে দেশের স্বার্থটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন তুমি আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে ওই শেক্সপিয়ারের কথাটা মনে রাখবেন, lend thy ears but hew thy tongue, এইটাই মনে রাখবেন। শুনে যান, আপনি কথাবার্তা শুনে যান, শুনে বুঝবার চেষ্টা করেন, তারপরে আপনার অল্প কথা যতটুকু আপনি বলতে পারেন সেটা বলে আপনি অন্য মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে কেটা কোনটা ভালো হবে, কোনটা মানুষের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, এগুলো আপনি আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করেন। কিন্তু তার জন্যে আপনি উল্টা পাল্টা কথা বললে তো চলবে না, তার জন্য চিন্তা করে কথা বলতে হবে।
আচ্ছা, ডেভিন নুনান্সের নেতৃত্বে প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটি শেষ পর্যন্ত তো তাদের কাজ অব্যাহত রাখতে পারলো না। অনেকেই বলছেন, ডেমোক্রেট এবং রিপাবলিকান, যে ডেভিন নুনান্স যেন সরে দাঁড়ান, কারণ তারা মনে করেন তিনি হোয়াইট হাউসের হয়ে কাজ করছেন, কংগ্রেসের হয়ে নয়। আপনি কি বলেন?
না, এটা তো দুঃখজনক ব্যাপার, কারণ যে তিনি কংগ্রেসের সঙ্গে মানে তার যে চিন্তাধারাটা তার কর্তব্য ছিল সিকিউরিটি কমিটির চেয়ার হিসাবে তার কলিগদের অন্যান্য সেনেটরদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে হোয়াইট হাউসে যাওয়া, তা না করে উনি হুট করে ট্রাম্পের গিয়ে উনি কি কি মানে আবিষ্কার করেছেন এগুলো বলে এসে তারপরে উনি শেয়ার করছেন। এটা তো শোনেন, ট্রাস্ট একটা বড় জিনিস, এই ট্রাস্টটা যদি ভেঙে যায় তাহলে তো মানে কিছুই চালানো যাবে না, আপনি কোনো অর্গানাইজেশন চালাতে পারবেন না যদি ট্রাস্টের ঘাপলা হয়ে যায়। এখন যে সেনেটররা যদি তাকে বিশ্বাস না করতে পারেন, কারণ এই কারণে তার তো তার কর্তব্য হচ্ছে এটা রিজাইন করা, চেয়ার অফ সিকিউরিটি কমিটি রিজাইন করে অন্য কাউকে দেওয়া, এটা হচ্ছে তার কর্তব্য এখন।
আচ্ছা, আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম, যেহেতু প্রতিনিধি পরিষদের কমিটির কাজটা এভাবে ভেঙে গেল মনে হচ্ছে, কিন্তু সেনেটের কমিটি ওরা যখন যেভাবে গতকাল এবং তার আগে যেভাবে তারা যারা তাতে নেতৃত্ব দিচ্ছেন তারা যেভাবে কথা বলছেন মনে হচ্ছে একটা বাই পার্টিসান, দুপক্ষের যেন ওরা দুটো দলই রিপাবলিকান এবং ডেমোক্রেট তারা হাত মিলিয়ে যেন কথা বলছেন, তারা সত্যি যেন তদন্ত করতে যাচ্ছেন, এটাই মনে হচ্ছে। আপনি কি বলেন?
না, এটা তো খুব ভালো একটা লক্ষণ, কারণ এটা আপনার আমেরিকার যে এই উন্নতি এত হয়েছে এইটা বাই পার্টিসান সাপোর্ট ছাড়া তো হতো না। আপনি সিভিল রাইটস দেখেন, সিভিল রাইটস এর যদি বাই পার্টিসান সাপোর্ট না থাকতো সিভিল রাইটস এত দূর আমেরিকা এগিয়ে আসতে পারতো না। তো এই বাই পার্টিসান এফর্টস যেটা এখন আমি বলছি যে ট্রাম্পের আবার মানে উনি তো বুঝতে পারেন যে কোনটা হলে মানে ম্যাক্সিমাম বেনিফিটটা হবে এটা উনি বুঝতে পারছেন, বুঝতে পেরে এখন উনি চেষ্টা করছেন যে একটা বাই পার্টিসান এফর্টস এর ট্রাম্প চেষ্টা করছেন। এটা খুব একটা ভালো লক্ষণ আমি দেখছি ট্রাম্পের মধ্যে, এবং এটাই ওই যে ফ্রিডম একটা গ্রুপ আছে ওই এক্সট্রিমিস্ট রিপাবলিকানসরা তারা আবার এটা সহ্য করতে পারে না, তারা মনে করে যে এই ডেমোক্রেটসরা এই দেশের ক্ষতি করছে, এই যারা কোনো কাজ করছে না কিছু করছে না বাইরের থেকে এসে আমাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে এবং এদেরই আপনার ওই ডেমোক্রেটসরা এদের সাপোর্ট দিচ্ছে। তো এই ট্রাম্প যে কিছু মডারেশন আমি দেখতে পাচ্ছি যখন ইউরি বলছেন যে দুই পক্ষই আমাদের একটা সমঝোতার মধ্যে এসে আমাদের একসঙ্গে এগিয়ে নিতে হবে, স্বার্থ দেশের স্বার্থটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এখন হোয়াইট হাউসে কাজ করবেন, তিনি ফেডারেল এমপ্লয় হবেন, প্রেসিডেন্টের পরিবারের অনেকে যে হোয়াইট হাউসে কাজ করছে এ নিয়ে সমালোচনাও হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত?
না, এটা তো নতুন কিছুই নয়, এটা আপনার কেনেডির ছোট ভাইও ছিলেন তখন অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডি, তার অনেকে আত্মীয় স্বজন আছেন, এন্ড ট্রাম্পের যারা কাজ করছেন তারা কোনো পয়সা নিয়ে কাজ করছেন না, তারা অফিশিয়াল হবেন, ট্রাম্পের সঙ্গে থাকবেন এবং তার মেয়েকে ট্রাম্প মানে খুব ট্রাস্ট করেন, আর মেয়েটাও সমঝোতা আছে মেয়েটার, আর মেয়েটার হাজব্যান্ডটাও খুব সমঝোতা আছে, এবং উনি আমার যতদূর মনে হয় উনি জুইশ মেয়েটার হাজব্যান্ড যতদূর আমার স্মরণ পড়ছে, এটাও একটা ওই
যে আপনার মিডল ইস্ট এখন একটু এটা একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই এটা একটা বিরাট কিছু একটা হবে না, আমার তো মনে হয় না যে এটা একটা কোন একটা ক্ষতি হবে কারো এই ব্যাপারে।
আচ্ছা, আপনি জামাতার কথা বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কিন্তু আমরা এটাও শুনেছি যে তিনি রাশিয়ার একটি ব্যাংকের প্রধানের সঙ্গে একসময় সাক্ষাৎ করেছিলেন, সে বিষয়েও কিন্তু তদন্তের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন?
এটা তো আমাকে আগেই বলেছি, ট্রাম্প হচ্ছে গ্লোবাল বিজনেসম্যান, তার যে ইনভেস্টমেন্ট পৃথিবীর নানা জায়গায় আছে, তার ইনভেস্টমেন্ট, তার যে আপনার এবং তার জামাতা যদি কারোর সঙ্গে কথা বলে থাকে ইনভেস্টমেন্ট ব্যাপারে, তাহলে তো এই কিছু বলবার নাই, বুঝতে পারছেন? এবং ক্যাপিটালিস্ট, হি ইজ এ ক্যাপিটালিস্ট পার এক্সেলেন্স বলতে পারেন, যেখানে ইনভেস্টমেন্ট হবে সেখানে যাবেন, এবং সেই করে ইনি যে মানে জিতলেন এটাও ইনভেস্টমেন্টের ব্যাপার, মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, সাধারণ মানুষকে এই এগিয়ে নিয়ে যেতে পারবেন, পার্টিকুলারলি যে লোয়ার ক্লাস হোয়াইটরা খুব ইমপ্রেসড হয়ে গেলেন এই ট্রাম্পের কথাবার্তা শুনে। কিন্তু ট্রাম্প যদি এখন একসঙ্গে কাজ না করেন, তাহলে যারা ইমপ্রেসড হয়েছেন তারাই ট্রাম্পের বিরুদ্ধে লেগে যাবেন, এবং আপনাকে আগেও বলেছি যে ট্রাম্প যদি নিজের পার্টিকে খেপিয়ে দেন, যারা সাপোর্ট করেছিল, যারা না হলে প্রেসিডেন্ট হতে পারেন না, তাদের খেপিয়ে দিলে ট্রাম্পের কিন্তু অবস্থা খারাপ হবে, ইমপিচমেন্টের দিকে উনি চলে যাবে।
আচ্ছা, তো আপনার তাহলে মনে হচ্ছে যে এই শুনানি বেশ বোধহয় আমার মনে হচ্ছে যে এক সপ্তাহ ধরে হয়তো চলবে প্রেসিডেন্ট এই সেনেটের শুনানি, তো আর কি মানে কোন দিকে এটা যেতে পারে বলে আপনার মনে হচ্ছে?
না, আপনাকে আগেও বলেছি এই শুনানিতে যদি আমরা বুঝতে পারি যে ট্রাম্পের কোন এই ইনভেস্টমেন্টের ব্যাপারে বলছি না, ইনভেস্টমেন্ট তো ঠিক আছে, ক্যাপিটাল সোসাইটি ইনভেস্টমেন্ট করবেই মানুষ, কিন্তু পলিটিক্যালি যদি ম্যানিপুলেট করে প্রমাণ করে যে এই যে হিলারি ক্লিনটনের যে এই আপনার কমী যে আপনার ইলেকশনে মাত্র কয়েকদিন আগে চিঠি পাঠালো সমস্ত রিপ্রেজেন্টেটিভ, এবং সেটা পরে লাস্টে দুদিন আগে বললো যে কোনো ইয়ে নাই, এটা কোনো ইম্প্যাক্ট হবে না, এই যে লাস্ট মোমেন্ট এগুলো করলো, এই যে কনস্পিরেসি যদি পারা হয়, কমী তো আবার রিপাবলিকান, তো আপনার মনে রাখবেন এই যে এর সঙ্গে যদি কনস্পিরেসি যদি প্রমাণ হয়, তাহলে আমি বললাম যে ইমপিচমেন্টের দিকে ট্রাম্প চলে যাবে, এবং ইমপিচমেন্ট হয়ে কনভিকশন দিকে যাবেন। মনে রাখবেন যে আমেরিকার দুটো প্রেসিডেন্ট ইমপিচ হয়েছে কিন্তু কেউ কনভিক্টেড হয় না, ট্রাম্প যদি ইমপিচ হয় কনভিকশনের সম্ভাবনা বিরাট।
আর এই যে মানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং বহুদিন থেকে কথাটা হচ্ছে যে রাশিয়া আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপ করেছে, সেটা যেভাবেই হোক, সেটা জনমতকে একটু প্রভাবিত করার জন্য হোক, যেভাবেই হোক, তারপর আপনি হিলারি ক্লিনটনের কথাটা বললেন, সেটাও একটা ব্যাপার যে পুতিন কখনো চাইনি যে হিলারি নির্বাচিত হোক, তো এই বিষয়ে আপনার কি মতামত?
আগেও বলেছি যে মানে পুতিন হিলারিকে দেখতে পারত না, হিলারি মানে একটা সাংঘাতিক খেপে গেছিল ওই আপনার 2012 এর মিটিং এর পরেই বোধহয় এটা হয়েছে, আমার যতদূর স্মরণ পড়ছে আমার। তো এইটার ব্যাপারে পুতিন তো আবার ইন্টেলিজেন্স এর আপনার যে উনি বোঝেন ইন্টেলিজেন্স ম্যানিপুলেশন তো উনি বোঝেন, কারণ উনি হেড অব দ্য এই যে রাশিয়ার যে হেড অব দ্য ইন্টেলিজেন্স পুতিন ছিলেন বহু বছর, এবং ওনার এই ইয়েটা আছে, এবং যেটা বুশের বাবাও ছিলেন, কিন্তু বুশের বাবাও ইন্টেলিজেন্স চিফ ছিলেন, সেই জন্য ওই মিডল ইস্টে বুশের দেখুন এই মিডল ইস্টে যে আপনার ইরাকের যে কিরকম ভাবে উনি ম্যানেজ করেছিলেন, ইরাককে আনস্টেবল করেননি, চারিদিকে ইয়ে করেছিলেন কিন্তু ইরাককে ইনস্টেবল করেন, তার ছেলে তো বুঝলো না, ছেলে এসে ইরাক ইনস্টেবল করে পুরা মিডল ইস্টটা ইনস্টেবিলিটি শুরু হয়ে গেল, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, পুতিন এটা খুব ভালো বোঝে, এবং পুতিন হয়তো বুঝতে পারছে যে ট্রাম্পের সঙ্গে একসঙ্গে সে কাজ করতে পারবে, এবং সেই জন্য ট্রাম্পকে সাংঘাতিক সাপোর্ট দিয়েছে পুতিন, নো ডাউট। এখন এর ভেতরে ইলেকশনের যে ইম্প্যাক্টটা কথা হয়েছে আপনাকে আগেই বলেছি যে একটা ইম্প্যাক্ট হতে পারে যে পুতিন দেখিয়েছে যে হিলারি ক্লিনটন আসলে এই যে আপনার মিডওয়েস্টের যে যারা আপনার সাধারণ মানুষ যারা কয়লার খনিতে কাজ করে এগুলো, তাদের বিরাট অপকার হবে। কারণ যে ওই উনি তো আবার গ্লোবাল ওয়ার্মিং এ বিশ্বাস করেন, আর ট্রাম্প তো গ্লোবাল ওয়ার্মিং এ বিশ্বাস করেন না। তো এই সমস্ত কায়দা করে কি কি করেছেন আমি তো বিস্তারিত আপনাকে এখন বলতে পারবো না। এই কয়দিন পরে আমি এর উপরে চিন্তা করছি, কয়দিন পরে আমার সঙ্গে কথা বলবেন।
আচ্ছা, তবে আমার যাবার আগে শুধু এইটুকু বলুন যে ওনার প্রায় 70 দিন হলো, 60 দিনের বেশি, 2 মাসের বেশি।